السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، يقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. ويقول الله ويقول النبي صلى الله عليه وسلم ما رواه أحمد والحاكم البزار عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم قال: لا تقوم الساعة حتى يظهر الفحش والتفاحش وسوء المجاورة وقطيعة الرحم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ওয়ান্নাস সাআতু আতিয়াতুন লা রাইবা ফীহা। কিয়ামতের পূর্বে কিয়ামত অবশ্যই অবশ্যই আসবে, যার মাঝে কোনো ধরনের সন্দেহ নাই, সংশয় নেই, কোনো ধরনের ডাউট নেই, কোনো ধরনের মিথ্যের অবকাশ পর্যন্ত নাই। এই কিয়ামত আসার আগে অনেকগুলো লক্ষণ আসবে, ছোট ছোট অনেক লক্ষণ দেখা দিবে, আর বড় বড় দশটি আলামত দেখা দিবে। বড় বড় আলামতগুলোর মাঝে ঈসা আলাইহিসসালামের আগমন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, আরো অনেকগুলো এই ধরনের বড় বড় আলামত আসবে। গত সপ্তাহে ছোট ছোট আলামতগুলোর কিছু আলোচনা আমরা করেছিলাম, আর আজকে কিছু করার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিয়ামতের অন্যতম একটি সাইন হল পৃথিবী অশ্লীলতা, নগ্নতা, সিনেমা, নাটক, মুভি এগুলোতে হলো ভরে যাবে। এমন কোন ঘর থাকবে না যেই ঘরের মাঝে সিনেমা, নাটক, অশ্লীলতা, দেহায়াপনা, বেলেল্লাপনা এগুলো পৌঁছে যাবে না, এমন কোন ঘর বাকি থাকবে না। এমনকি হারামাইন শরীফাইনের এরিয়ার মধ্যেও পৌঁছে যাবে। বলবেন যে এটা কি করে সম্ভব? এটা ওইভাবে সম্ভব ইসলামের প্রাক যুগে যে রকম কাবা শরীফের ভিতরে মূর্তি উঠানো সম্ভব হয়েছিল, অনুরূপভাবে এই অশ্লীলতা কাবা শরীফের আশপাশ পর্যন্ত পৌঁছে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, মসজিদে আহমদ ইবনে হাম্বলে, হাকিম, এরপরে ইমাম বাজ্জার, মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছে। লা তাকুমুস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াযহারুল ফুহুশ, যতক্ষণ পর্যন্ত অশ্লীলতার অত্তাফাহুস এবং নগ্নতা সিনেমা নাটক ইত্যাদির দ্বারা দুনিয়া ভরে না যাবে। ওয়াকতিআতুর রাহিম এবং আত্মীয়তার মর্যাদা কেউ রক্ষা করবে না, কোনো আত্মীয়র সাথে একজনের সাথে আরেকজনের মিল মহাব্বত থাকবে না। এই সাবজেক্ট সামনে আসতেছে, এই জন্য অশ্লীলতা নগ্নতা দেখুন, আজকে অশ্লীলতা নগ্নতাটাকে একটি ফ্যাশন বানানো হয়েছে। এটা হলো দুনিয়ার একটা হলো ফ্যাশন। মানুষ কতটুকু নির্লজ্জ হয়ে গিয়েছে আজকে দুনিয়ায়। বহু বীচ আছে, নিউড বীচ যেগুলোকে বলা হয়, সেই বীচে প্রবেশের আগেই তাদের হলো সমস্ত কাপড় চোপড় যা কিছু শরীরে আছে সব খুলে পশুর মতো হয়ে তাদেরকে যেতে হবে। আরে পশুরও তো লেজ আছে, আল্লাহ পাক পশুরও লজ্জাস্থানকে লেজের আবরণে ঢেকে রেখেছে। আর তুমি আদম সন্তান হয়ে তুমি বস্ত্রহীন ভাবে তুমি কিভাবে একজনের সঙ্গে সামনে আরেকজন যাচ্ছ। এরপরে দুনিয়ায় কিছু কিছু রেস্টুরেন্ট বের হয়েছে, ইংল্যান্ডে এই রেস্টুরেন্ট চালু হয়েছিল, আবার করোনার ধাক্কাতে বন্ধ হয়েছে। সেটা হলো রেস্টুরেন্টে খেতে যেতে হলে সমস্ত কাপড় চোপড় খুলে সেখানে নগ্ন হয়ে রেস্টুরেন্টে খেতে যেতে হবে। নারী পুরুষ একসাথে বসে নগ্ন অবস্থায় হলো তারা খাদ্য গ্রহণ করছে। আলাইয়াদু বিল্লাহ। আজকে এমনকি মুসলমানদের পোশাক আদি এগুলো দেখলেও শয়তান পর্যন্ত লজ্জায় মাথা নিচু করে ফেলে। মুসলমান নারীদের পোশাক দেখলেও, মুসলমান পুরুষদের পোশাক দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে ইরশাদ করেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসা ইয়ুয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে বনি আদম, আদমের সন্তানরা, কদ আনসালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহ তোমাদের লজ্জাস্থানকে আবরণ করার জন্য, তোমাদের দেহের অবয়বকে ঢেকে রাখার জন্য আমি আল্লাহ পোশাক নাজিল করেছি, পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। ইউআরি সাওআতিকুম ওয়ারিশা, যার দ্বারা তোমাদের গুপ্তাঙ্গগুলোকে লজ্জাস্থানগুলোকে তোমরা আবরণ করতে পারো। তাহলে যেই পোশাক দিয়ে লজ্জাস্থান বা দেহের অবয়বকে ঢাকা সম্ভবপর হয় না, সেই পোশাককে পোশাকই বলা হয় না, উলঙ্গ থাকারই হলো নামান্তর সেই পোশাক। আজকে দেখুন মানুষ কতটুকু বেহায়া হয়ে গিয়েছে, নিজের ফ্যামিলির মা বোন তারা মেয়েরা ভাতিজিরা ভাগিনীরা কি ধরনের পোশাক পরছে, এবং এগুলোকে আমরাই কিনে দিচ্ছি এবং এগুলোকে আমরা ফ্যাশন মনে করছি। আজকে আধুনিকতার নাম দিয়ে আজকে নির্লজ্জতাকে আমরা গ্রহণ করে নিয়েছি। অথচ এই দুনিয়ার ময়দানের সবচাইতে দামি সম্পদ হল নারীগণ। আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল-মারআতুস সালিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াটা হলো একটা সুপারমার্কেটের মতো, এই সুপারমার্কেটের সবচাইতে এক্সপেন্সিভ ডায়মন্ড হলো নেককার নারীরা, পর্দানশীন নারীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর 1400 বছর আগে এই আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুসলিম নারীদেরকে বলে দিন তারা যেন তাদের ওড়নাগুলো তাদের মুখমণ্ডলের উপর ঝুলিয়ে দেয়, নিজের দেহের অবয়বকে যেন তারা ঢেকে রাখতে পারে। অশ্লীলতা, এরপরে আজকে দুনিয়ায় কি ধরনের অশ্লীলতা বিরাজমান দেখেন। আজ জাহেলিয়াতের যুগ বর্তমান যুগের কাছে অশ্লীলতায় হলো হার মেনেছে। জাহেলিয়াতের যুগে জিনা ব্যবচার হতো একটি নির্ধারিত গণ্ডির মাধ্যমে, গণ্ডির মাঝে, এর বাইরে হতো না। আর এখন জেনা ব্যবচার আজকে সংক্রামিক ব্যাধির মতো ঘরে ঘরে ঢুকে গেছে। পিতা মাতা পর্যন্ত লাজ লজ্জা আমাদের নাই যে ছেলে মেয়ে আমাদের কি কোন কাজে লিপ্ত। আজকে আজকে দেখেন জেনা ব্যবচার, জেনা ব্যবচারের ফিল্ম তৈরি হয়েছে দুনিয়ার ইতিহাসে, এটা দেখা যায় নাই দুনিয়ার ইতিহাসে, এটা শোনা যায় নাই। আর আজকে দেখেন এই নগ্ন ফিল্ম ইন্ডাস্ট্রি, এইটা হলো ওয়ান অফ দ্য প্রফিটেবল ইন্ডাস্ট্রি হলো দুনিয়াতে, এটা হলো শুধু বিলিয়ন্স না ট্রিলিয়ন্স ডলারের হলো ইন্ডাস্ট্রি হলো নগ্ন ফিল্মের জগৎটা। এখানে সবচাইতে বেশি নগ্ন ফিল্ম দুনিয়াতে তৈরি হয় হলো ইউএসএতে হলিউডের, এরপরে হলো জার্মানিতে তৈরি হয়, এরপরে অন্যান্য জায়গায় হলো তৈরি হয়, চায়নাতে হয়, কোন দেশ নাই যে সেখানে নগ্ন ফিল্ম তৈরি হয় না। এমনকি আরব ভূখণ্ড মুসলমানদের কেল্লা যাকে বলা হয় সেখানেও নগ্ন ফিল্ম তৈরি হয়, সেখানকার মুসলিম নারীরা পর্যন্ত নগ্ন ফিল্মে অভিনয় করে। মিয়া খলিফা মুসলমান মেয়ে না, লেবানিজ মুসলিম নারী, সে এই নগ্ন ফিল্মে অভিনয় করেনি? আলাইয়াযু বিল্লাহ, বলতেও লজ্জা লাগে একজন মুসলিম নারী মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কিভাবে এতটা নিচে নেমে যেতে পারে। এরপরে দেখুন এই দুনিয়াতে আজকে গে লেসবিয়ান যে আজকে পশুত্বকে হার মানিয়েছে, আপনি আল্লাহর সৃষ্টি জগতের মাঝে কোন সৃষ্টির মাঝে একজন পুরুষ একটা হলো মেল পশু ফিমেলের সঙ্গেই সঙ্গম করে, মেল মেল বা ফিমেল ফিমেলের সঙ্গম কোন পশুর মধ্যে নাই, কুকুরের মধ্যে নাই, শুকুরের মধ্যে নাই, বানরের মধ্যে নাই, কোনো প্রাণীর মধ্যে নাই। আজকে এত বড় এক পাপের জিনিস বহু দেশে রাষ্ট্রীয় মর্যাদা পর্যন্ত পেয়ে গেছে, রাষ্ট্রীয় মর্যাদায় হালাল হয়ে গেছে। এটা আমরা যে দেশে বসে আছি এদেশেও এটা হলো বৈধ, নেদারল্যান্ডে বৈধ, এমনকি ইন্ডিয়াতেও বৈধ করে দিয়েছে এইটা। আলাইয়াযু বিল্লাহ, আজকে মানুষ কতটুকু নগ্ন হতে পারে, কতটুকু উলঙ্গ হতে পারে, ওয়াকতিআতুর রাহিম, এবং মানুষ আত্মীয়তার মর্যাদা ছিন্ন করবে, ওয়াসুউল মুজাওয়ারাত, আর মানুষের কোনো ভালো প্রতিবেশী তারা খুঁজে পাবে না। এটি হলো কেয়ামতের আলামতের একটি আলামত। আজকে দেখেন সিনেমা নাটক মসজিদের মধ্যে বসে বসে হলো নাটক দেখে, বহু মুসল্লি আছে সত্য কথা মসজিদের ভিতরে নামাজ পড়ে নামাজের পরে বসে বসে নাটক দেখে, সিনেমা দেখে, খেলা দেখে মসজিদের ভিতরে, কোন জায়গায় বসে আছে সেই জায়গাটারও নাম ভুলে গেছে, সেই জায়গার মর্যাদাও অন্তর থেকে বিদায় নিয়েছে। তাহলে আমাদের ইমানের হালত কতটুকু নিচে নেমে গেছে। আমরা শুধু আল্লাহকে দোষারোপ করি, আল্লাহ আমাদের উপরে জুলুম করেন, আল্লাহ মানুষ আমাদের উপরে এত জুলুম করে, এরপরে তিনি সাহায্য করেন না কেন, তিনি বাইতুল মাকদাস ফিরিয়ে দেন না কেন, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে তুমি হাত উঠাও, তোমার অন্তর কি? আজ আগের যুগে মুসলমানদের সকালবেলায় ঘুম থেকে উঠে তারা পবিত্র কোরআন তেলাওয়াত না করে মুসলমানরা কাজে যেত না, আর এখন হলো ঘুমাতে গিয়েও মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়, আবার ওঠার পরেও রিমোট কন্ট্রোল টিপে দিয়ে মুভি দেখতে দেখতে ফিল্ম দেখতে দেখতে হলো তার জীবনের যাত্রাটা হলো শুরু হয়ে গেল। 10 মিনিট টাইম নাই মুসলমানের কাছে যে বসে একটু পবিত্র কোরআন তেলাওয়াত করবে, 10 মিনিট টাইম নাই বসে একটু তাসবিহ তাহলিল আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের আরাধনা করবে, 10 মিনিট টাইম নাই মুসলমানদের একটা ইসলামিক বই পড়বে। আজকে দেখেন মুসলমানদের ঘরে গিয়ে কোনো ইসলামিক বই দেখা যায় না, ইসলামিক কোনো
কৃষ্টি কালচার মুসলমানদের ঘরে ঢুকলে বোঝা যায় না। মূর্তি দিয়া ঘর সাজানো, যেই মূর্তির বিরুদ্ধে তমাম আম্বিয়ায়ে কেরাম এই দুনিয়ায় আসছিলেন, সেই মূর্তি দিয়ে আজকে মুসলমানদের ঘর সাজানো। আজকে মুসলমানদের ঘরে কোরআন নাই, একটা তাফসীরের কিতাব নাই, শুধু কি মুসলমানদের ঘর? সমগ্র আরব ভূখণ্ড আপনি ঘুরে দেখলে কোন আরব দেশের একটি মসজিদে পর্যন্ত আপনি শুধু কোরআনের টেক্সট বুক ছাড়া আর কোনো বই পাবেন না। না আছে তাফসীরের বুক, না আছে হিস্টোরিক্যাল বুক, না আছে ফিকহ ইসলামের বুক, না আছে হাদিসের এক্সপ্লেনেশনের বুক, কিচ্ছু নাই। কারণ হলো, জাতি যদি শিক্ষিত হয়ে যায়, জাতি যদি সচেতন হয়ে যায়, তাহলে তাদের রাজতন্ত্র টিকবে না, মানুষ আন্দোলন করে তাদের তখ্তকে উল্টে দিবে। এই জন্য তারা মসজিদ গুলাকেও আজকে ইসলামী কিতাব শূন্য করেছেন। আপনারা হারামাইন ভিজিট করেছেন, কেউ কোনোদিন একটা বই দেখেছেন হারামাইনের ভিতরে? মসজিদে নববীতে দেখেছেন? নাই। মসজিদে কোবাতে দেখেছেন? কোথাও নাই। আরব আমিরাতে আরো করা, সেখানে আরো নাই। মুসলিম জাতির আজকে দেখেন ঘরের ভিতর ইসলামিক বই নাই। আরে মুসলমানদের ঘর তো মুসলমানরা সাজাবে ইসলামিক, প্রত্যেকটা ঘর হবে হলো এক একটি লাইব্রেরি তৈরি হবে মুসলমানদের, যেন তাদের প্রজন্মরা এই ইসলামী বই পড়ার অভ্যাস গড়ে তোলে। আজকে আমাদের বই পড়ার অভ্যাস নাই। দেখেন, শুধু লেকচার মারার অভ্যাস আর তর্ক করার অভ্যাস, আমাদের বই পড়ার কোনো অভ্যাস নাই। সেই জন্য আজকে মুসলমানদের এই দুরবস্থা। নবী আলাইহিসসালাম ইরশাদ করেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলে, ইন্নাল্লাহ ইয়াবগাদুল ফাহিশা ওয়াল মুতাফাহিশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতা এবং কটু ভাষীকে আল্লাহ পাক অপছন্দ করেন। কোন ধরনের অশ্লীলতাকে আল্লাহ পাক পছন্দ করেন না, এবং কটু ভাষাভাষী এদেরকেও আল্লাহ পাক পছন্দ করেন না। কিছু মানুষ আছে নামধারী শিক্ষিত হয়েছে, পিএইচডি ডিগ্রি দেখলে আপনি চমকে যাবেন তার ডিগ্রি দেখলে, কিন্তু কথা যখন বলে তখন মূর্খর চেয়ে আরো হলো কয়েক ধাপ, কয়েক ডিগ্রি নিচে নেমে যায় যখন মানুষের সঙ্গে কথা বলে। কথা বলতেও জানে না, জীবনে কোনোদিন হাসে না। নবী আলাইহিস এদের দৃষ্টান্ত হলো দোজকের ফেরেশতা হলো মালেকের মতো। নবী আলাইহিসসালাম জান্নাত পরিভ্রমণ করলেন, জাহান্নাম পরিভ্রমণ করলেন, মেরাজার রাত্রিতে যেখানেই গেছেন ফেরেশতাগণ নবী আলাইহিসসালামকে সাদর সম্ভাষণ জানিয়েছেন, হুজুরকে সালাম করেছেন, হুজুরের জন্য দোয়া করেছেন। কিন্তু ফিরে এসে হুজুর বলতেছেন জিব্রিলকে, ভাই জিব্রিল, যখন জাহান্নাম পরিদর্শন করছিলাম একজন ফেরেশতা, সে হাসেও না কাঁদেও না, কর্কশ মেজাজে, তার মধ্যে কোনো রসকস কিছুই নাই। তখন জিব্রিল বললেন, তিনি হলেন দোজকের দ্বার রক্ষী ফেরেশতা মালিক। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। জাহান্নামীরা জাহান্নামের ভিতর যখন পুরে কয়লায় পরিণত হয়ে যাবে, এক পর্যায়ে গিয়ে তারা চিল্লিয়ে চিল্লিয়ে মালিককে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদেরকে ধ্বংস করে দাও, নিঃশেষ করে দাও। 500 বৎসর পর্যন্ত মালিক তাদের দিকে তাকাও দেখবে না, 500 বৎসর পরে তাদেরকে বলবে, কয়লা ইন্নাকুম মাকিসুন, তোদেরকে নিঃশেষ করা তো দূরের কথা, তোরা এই অবস্থাতেই এই জাহান্নামের মধ্যে অনন্তকাল পর্যন্ত তারা পুড়তে থাকবে। তো কিছু কিছু মানুষ আছে হলো এরা হলো মালিক, তাই না? দেখবেন যে হাসি কোন জিনিস এটা তারা জানেই না। নবী আলাইহিসসালাম বলেন, তালাকাতুল ওয়াজহি সাদাকা, তোমার এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যে মিষ্টি হাসি হেসে যদি নাকি কথা বলে, তাহলে এটাও মিষ্টি হাসিটাও তার আমল নামায় সাদাকা হিসাবে গণ্য হবে। আর ভাই এটা তো একটা বিজনেস পলিসি। এই দেখেন না, এই পশ্চিমা জগতে এখন আরব দেশেও শুরু হয়েছে, যে কোনো অফিসের রিসিপশনে একটা সুন্দরী মহিলা রাখবে, আর এই সুন্দরী মহিলা যাওয়ার সাথে সাথে যে একটা হাসি মারবে, মানে কাস্টমারের 50% কাট করে ফেললো, এরপরে আর বাদ বাকি 50% হলো কথাবার্তা দিয়ে তাকে কাবু করবে। এটা হলো বিজনেস পলিসি এদেশের। একজন মানুষের মন জয় করতে হলে আপনাকে সুমিষ্ট ভাষী হতে হবে, তারপরে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাহলে মানুষের হৃদয়কে আপনি জয় করতে পারবেন। আর আমরা হাসির পরিবর্তে হলো কি, আমরা অশ্লীলতার আশ্রয় গ্রহণ করি। বড় আফসোস লাগে আমরা যখন মসজিদের খাদেমরা যখন নাকি মুসল্লিদেরকে বিভিন্নভাবে তাদেরকে গালিগুলাজ করেন, তখন আমার বড় আফসোস লাগে। কেউ কেউ বলে যে এদেশে আসার পরেও কি সভ্য হতে পারেন নাই, একজন মুসল্লিকে এভাবে কথা বলা যায়? এই মুসল্লার জীবন এই মসজিদে আসবে? বললেই তো হয়। ভাই এখানে একটা নিয়ম কানুন আছে, একটা এটিকেট আছে, একটা আদব আছে, ভাই একটু মেহরবানি করে একটু মেনে চলার চেষ্টা করে, তাহলে জিনিসটা সুন্দর হবে। তাহলে দেখবেন যে ওই বেচারার দিলে ঘা লেগে গেছে, পরের দিন আর সে ল ব্রেক করবে না। সেই জন্য নবী আলাইহিসসালাম অশ্লীল ভাষা, আল্লাহ পাক অশ্লীল ভাষাভাষীকে পছন্দ করেন না। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, আল মুফরাদাত, ইমাম বুখারীর আরেকটি হাদিসের কিতাবের নাম হলো আল মুফরাদাত, সেই আল মুফরাদাতেও এই হাদিসটি আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক ওয়া ইন্নাল্লাহা ইয়াবগাদ আল ফাহিশা আল বাদি। যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় মানুষের সুন্দর ব্যবহার, সুন্দর আখলাকের চেয়ে আর কোনো আমল এত বেশি ভারী হবে না, সবচাইতে বেশি ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ সবচেয়ে বেশি ভারী হবে। এরপরে সবচাইতে বেশি ভারী হবে কিয়ামতের দিন নেকির পাল্লাকে একদম মাটিতে ঠেকা দেবে, সেটা হলো সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। নামাজ এত ভারী না, রোজা এত ভারী না, হজ এত ভারী না, জাকাত এত ভারী না, মিলিয়নস অফ ডলার আল্লাহর রাস্তায় দান করলেন এত ভারী না, সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বললেন, সুন্দর ব্যবহার করলেন, এটা যত বেশি ভারী। এরপরে হুজুর বলে ওয়া ইন্নাল্লাহা ইয়াবগাদুল ফাহিশাল বাদি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কটু ভাষী অশ্লীলকে, অশ্লীল অশ্লীলতাকে আল্লাহ পাক পছন্দ করেন না। কটুভাষী মানুষকে গালিগুলাজ করে, অশ্লীলতা, মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বের হয় না। দেখুন, হাটহাজারি মাদ্রাসাতে দুজন ছাত্র ছিলেন, একদম মাদ্রাসা যখন শুরু হয় 100 বছর আগের ঘটনা। এই দুজন ছাত্র ক্লাস ফ্রেন্ড ছিলেন, একজনের নাম হলো খতিবে আদম সিদ্দিক আহমদ সাহ। নিজামে ইসলাম একটি পার্টির নাম শুনেছেন বাংলাদেশে? এই নিজামে ইসলাম পার্টির হল প্রতিষ্ঠাতা খতিবে আদম সিদ্দিক আহমদ। বাংলাদেশের আলেমদেরকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একজনকেই খতিবে আদম খেতাব দেওয়া হয়েছে, সেটাই হল মাওলানা সিদ্দিক আহমদ সাহ। আর আরেকজন হলেন শেরে বাংলা আজিজুল হক, আজিজুল হক শেরে বাংলা, শেরে বাংলা একে ফজলুল হক না। তার এই দুজনেই ক্লাস ফ্রেন্ড ছিলেন। সিদ্দিক আহমদ সাহ খুব নম্র, ভদ্র, সভ্য, টিচারদেরকে সম্মান, টিচারদের মর্যাদাবোধ, ছাত্রদের সঙ্গে ভালো ব্যবহার, যত গুণাবলী আছে সব তার মাঝে ছিল। কিন্তু তুলনামূলকভাবে তিনি ক্লাসে তার চেয়ে, আজিজুল হকের চেয়ে তিনি হলেন ক্লাসে একটু কম নাম্বার পেতেন। আর আজিজুল হক হাটহাজারি মাদ্রাসার বয়সে টিচাররা বলতেন এইরকম মেধাবী কোনো ছাত্র আসে নাই, সে ছিল শয়তানের মতো হলো বেয়াদব। যখন কেউ আজকে দেখেন মনির ভাই আপনাদেরকে মিষ্টি খাওয়ায়ছে, কারণ কি আমি আজকে মনির ভাইকে জিজ্ঞেস করেছিলাম জহরে যে তিন দিন হলো আপনাকে দেখি না, উনি বলতেছেন হুজুর আল্লাহ পাক একটা বাচ্চা দিয়েছেন এই জন্য আসি নাই, বিজি ছিলাম। তা আমি হাসতে হাসতে ওনাকে বলেছিলাম এত বড় সুসংবাদ খালি মুখে কেমনে দিলেন, আমি বুঝি নাই যে বেচারা এই দুরবস্থার মাঝে সে মিষ্টি কিনে নিয়ে আসবে। দেখেন মানুষের এটা ন্যাচা, মানুষ এটা ঠাট্টা করে, এই ঠাট্টাও কিন্তু একটা মজা। এরকম ঠাট্টা নবী আলাইহিসসালামও করেছিলেন। মাশা আল্লাহ, মসজিদের মুসল্লিরা তো মিষ্টি খাইলেন, যারা অনলাইনে শুনতেছেন তারা তো মাহরুম হয়ে গেলেন। ইনশাআল্লাহ আপনারাও পাবেন, ইনশাআল্লাহ আপনারা মনে মনে খেয়ে নিয়েন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এই আজিজুল হককে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি এত বড় মুফতি ছিলেন, ইসলামী ফিকার শাস্ত্রের এত বড় জ্ঞানী ছিলেন, তাফসীরে মারিফুল কোরআন যিনি লিখেছেন, পাকিস্তানের হলো গ্র্যান্ড মুফতি মুফতি শফি রহমতুল্লাহ আলাই, তিনি ফতুয়া লিখে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কাছে সেই ফতুয়ার কারেকশনের জন্য পাঠা দিতেন। বাংলাদেশি মানুষ, এটা হলো বাংলাদেশি মানুষদের দুর্ভাগ্য, স্বজাতিকে তারা মূল্যায়ন করে না, এটা হলো একদম ব্লাডের ভিতরে এই জিনিস ঢুকানো, স্বজাতির মূল্যায়ন নাই আমাদের কাছে। স্বজাতির ডাক্তার আমরা মূল্যায়ন করি না, স্বজাতির ইঞ্জিনিয়ার মূল্যায়ন করি না, স্বজাতির মৌলবীকে মূল্যায়ন করি না, স্বজাতির এমপিকে মূল্যায়ন করি না, স্বজাতির কোনো বড় পজিশনে কেউ পৌঁছে গেছে তাকে মূল্যায়ন করি না, বরং আরো তাকে কিভাবে টেনে নামাতে পারবো এই চেষ্টায় আমরা লেগে থাকি। এটা হলো আমাদের ব্লাডের মধ্যে এই দোষ। দেখুন আমি যে এটা আত্মসমালোচনা করলাম, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই এই ছাত্র, ওনার ক্লাসে এই আজিজুল হক ছিল, ক্লাসে 100-এর মধ্যে 100 মার্ক পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। হুজুর ঠাট্টা করে বলেছেন যে বাবা তুমি এত ভালো রেজাল্ট করলা, কোনোদিন তো আমাদেরকে একটু মিষ্টি টিষ্টি খাওয়াইলা না। এটা তো ওস্তাদ একটা ছাত্রকে বলতেই পারে, ঠাট্টা করতে পারে। সে তখন আমাদের দেশে আগের যুগে মিষ্টি বিক্রি হতো মাটির পাতিলে, মাটির পাতিলের মুখটা আমরা ছোটবেলায় দেখেছি কচা কলার পাতা দিয়ে বেঁধে দিত, সে বাজার থেকে এই ধরনের একটা মাটির পাতিল কিনেছে, পাতিলের ভিতরে পায়খানা করেছে, পায়খানা করে কলার পাতা দিয়ে সুন্দর করে বেঁধে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে আসছে যে আপনার আপনার জন্য মিষ্টি দিয়ে গেলাম, আপনি পেট ভরে এই মিষ্টি খাবেন। উনি বুঝতে পারেন নাই, খুব সাদা সিধা মানুষ ছিলেন। বাড়িতে নিয়ে যখন ওনার স্ত্রী খুলেছে দেখে গন্ধ, এরপরে বল তুমি কি নিয়ে আসছো, কয় মিষ্টি নিয়ে আসছি, কে বলছে মিষ্টি, এটা তো পায়খানা। তখনই ওনার মুখ দিয়ে বের হয়েছিল বেদবের ভাগ্যে কখনো আসমানি এলেম নসিব হয় না। এই সেখান থেকে তার পদস্খলন শুরু হয়ে গেল। এরপরে বাংলাদেশে আজকে যে বেদাত মাজভান্ডারি যেটা গুরু, এই মাজভান্ডারিদের হলো ইমাম ছিল হলো এই আজিজুল হক শের বাংলা। হাঁঠাজারিতে হলো তার মাদ্রাসার পাশে কবর তার। আমরা শুনেছি মৃত্যুর আগে তার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছিল, এই জন্য ডেড বডি কাউকে দেখায় নাই, না দেখা তাকে কবর দিয়েছে। দেখুন অশ্লীলতা এবং বেদবি এই জিনিস মানুষকে অধপতনের অতল গহ্বরে নামিয়ে দেয়। শয়তান বেদবি করেছিল কার সঙ্গে, আল্লাহ পাকের সঙ্গে। আল্লাহ পাক বলছেন আদমকে সেজদা কর, সে বেদবি করে তর্ক শুরু করে দিল, আমি কেন সেজদা করব, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আগুনের গতি ঊর্ধ্বগামী, মাটির গতি হলো নিম্নগামী, সুতরাং আমি তাকে সেজদা করতে পারি না। বেদবিটা কার সাথে করলো, আল্লাহর সঙ্গে। আল্লাহ পাক বলেন কাল খুরুজ মিনহা মাদউমাম মাদহুরা, তুই লাঞ্ছিত হয়ে তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা, তোকে আমি বিতাড়িত শয়তান বানিয়ে দিলাম। সেই জন্য এখন বেদবি আজকে হলো ট্রেডিশন হয়ে গেছে। দেখুন প্রতিবাদ আর বেদবি দুইটা দুই জিনিস। প্রতিবাদ করা ভালো কিন্তু বেদবি করা ভালো না। আমরা এই বেদবি আর প্রতিবাদের মধ্যে পার্থক্য জানি না, যার ফলে আমরা বেদবিটাকে প্রতিবাদ বলে মনে করে থাকি। দেখুন বিশেষ করে মুরব্বীদের সঙ্গে যারা বেদবি করবে, ওলামায়ে কেরামের সঙ্গে যারা বেদবি করবে, তাদের জীবনে চরম ভোগান্তি ভুগতে হয়। দেখুন নিউ ইয়র্কে আমি যে মসজিদে ছিলাম, আবু হুরায়রা মসজিদে, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস বিংশ শতাব্দী, এই গত শতাব্দীর দুনিয়ার সেরা পাঁচজন আলেমের একজন হলেন মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাই। এই বছর রমাদানে ইন্তেকাল করেছেন, তিনি আসছেন ইউএসএতে, এত বড় আলেম আসছেন। ওনাকে আমি জুমার নামাজে আহ্বান, ওনাকে দাওয়াত দিয়েছি জুমার নামাজের আগে বয়ান করার জন্য। আগেকার যুগের মুরব্বীরা তো অত ভালো ইংলিশ জানেন না, আরে চাইনিজ প্রেসিডেন্ট তো ইংলিশ জানে না, জাপানিজ প্রেসিডেন্ট ইংলিশ জানে না, ফ্রান্সের প্রেসিডেন্ট ইংলিশ জানে না, এরপরে জার্মানির চ্যান্সেলর ইংলিশ জানে না, দুনিয়ার কয়জন ইংলিশ, সাউথ আমেরিকার কেউ ইংলিশ জানে না, আরব দেশের এরা ইংলিশ জানে, দুই একজন যদিও জানে, কয় বার্কিং লর্ডে বিবল দাঁড়িয়ে দাঁড়িয়ে বেপসি খাচ্ছে, বার্কিং লটে বিপল দাঁড়িয়ে বেপসি পান করতেছে, তাদের ইংলিশ হলে এরকম। সুতরাং ইংলিশ না জানা এটা কোনো দোষ না, জানলে ভালো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, জানতে পারলে ভালো। তিনি বয়ান করতেছেন, একজন ট্রান্সলেট করছেন, নামাজের মধ্যেই এক ভাই দাঁড়িয়ে প্রতিবাদ করল যে এটা হলো আমাদের দেশের নাম দিয়ে বলল, এই জাতির হলো মসজিদ, এখানে কেন রাজাকারদের ভাষা চলবে। উনি কিন্তু বাংলা বলতে পারে না কিন্তু সব বোঝে, উনি আদবের সাথে বললেন, ভাই তুমি বসো, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি বয়ান বন্ধ করে চলে যাচ্ছি। সে কিছুতেই থামে না, রেজাল্ট কি হয়েছে, এখন সে ক্যান্সারে আক্রান্ত হয়ে এমন কষ্টের মধ্যে আছে, মৃত্যু হয় না বেঁচেও থাকতে পারে না। মুরব্বীদের সঙ্গে বেদবির পরিণাম এরকম হয়। সেই জন্য নবী আলাইহি সালাতু আসসালাম বলেন, ইন্নাল্লাহ ইয়াবগুদুল ফাহিশাল বাদি, আল্লাহ পাক কটু ভাষী অশ্লীল ব্যবহারকারীকে পছন্দ করেন না। এই জন্য আমরা যেন সুমিষ্ট ভাষাভাষী আমরা হওয়ার জন্য চেষ্টা করি। আর একটি কেয়ামতের আলামত হলো কতিআতুর রাহিম, অর্থাৎ হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে মানুষ। আজকে তো সবার সাথে সবার সুসম্পর্ক, তাই না? কোথায় গেল সেই সুসম্পর্ক? আগের যুগে আমরা যখন বাল্যকালে ছিলাম, কি সুন্দর আত্মীয় স্বজনের মধ্যে মিল মহাব্বত দেখেছি। দেখেন শীতের মৌসুমে পিঠা তৈরি করেছে, পুরা গ্রামের মানুষ এসেছে, আত্মীয় স্বজন এসেছে, কি হই হুল্লোড় করে আনন্দ করে পিঠা খেয়েছে। একজনের আমের বাগানে সবাই ঝড়ের আম পড়েছে, সবাই একসাথে গিয়ে আম কুড়াতো, কি মায়া মহাব্বত। আর এখন আপনি একটা পাতাও নিতে পারবেন না, আজকে একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারে না, আর একজনের আরেকজনের শুধু গীবত আর বদনাম নিয়ে হলো, কি করে তাকে ঠকাতে পারবে, কি করে তার ক্ষতি করতে পারবে, কি করে তার মর্যাদা হানি করতে পারবে, তা কি করে তার হলো সামাজিকভাবে হেই প্রতিপন্ন করতে পারে, এই চেষ্টাতে সারাদিন রাত হলো সে নিজেকে ব্যস্ত রাখে। এটা হলো কেয়ামতের একটি আলামত। নবী আলাইহিসসালাম ইরশাদ করেন, মুসলিম শরীফের এটা 6360 নম্বর হাদিস, বুখারীর 4830 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ যখন সৃষ্টি করা শেষ করলেন, হাত্তা ফাদিআ মিন খালকিহি কামাতির রাহম, এরপরে সিলা রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঁচল টেনে ধরল, কুদরতের আঁচল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার কি হয়েছে? তিনি বললেন যে আমাকে মানুষ ছিন্ন করবে। তখন আল্লাহ পাক বললেন আমা তারদিনা আন আসিল মান ওয়াসালাক ওয়া আকতাউ মান কতাআক ক্বালাক বালা ক্বালা ফাযালিকা লাকি। আল্লাহ পাক বললেন তুমি কি এই আমি আল্লাহর এই সিদ্ধান্তে খুশি আছো যে তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, তোমার সঙ্গে যারা সম্পর্ক পুনরুপ্রতিষ্ঠা করবে আমি আল্লাহও তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখব। তখন এই আত্মীয়তার বন্ধন বলল যে আমি এই ব্যাপার আমি রাজি খুশি আছি। তখন নবী আলাইহিসসালাম বলে ইকরাউ ইন শিতুম, তোমরা যদি চাও এই আয়াত তেলাওয়াত করো। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাতিউ আরহামাকুম। সূরাতুল মুহাম্মাদের 22-23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তোমরা কি ধারণা করেছ এই পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করবা, এই পৃথিবীর শান্তি শৃঙ্খলা তোমরা নষ্ট করবা, আর আত্মীয়তার বন্ধনকে তোমরা নষ্ট করবে, এর পরেও তোমরা জান্নাতে পৌঁছবে, এর পরেও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, এই আশা রাখো। উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে। লানতের অর্থ হলো জান্নাত থেকে দূরে সরিয়ে দেওয়া। ফাসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে বধির করে কিয়ামতের দিন উঠাব যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দেখেন আমাদের রিজিকে কেন বরকত হয় না, অতিরিক্ত অর্থই বরকত আনতে পারে না। দেখবেন যে বাংলাদেশের বহু হাফিজি মাদ্রাসার টিচারদের কাছে যাবেন, দেখবেন যে বেচারার মাশা আল্লাহ, এদিকে সারাদিন হলো পবিত্র কোরআন তেলাওয়াত করায়, আর মাশা আল্লাহ ওদিকে দেখবেন যে ঘরে 10-12 বাচ্চা, মাশা আল্লাহ আল্লাহ বরকত দিয়েছেন তাদের ঘরে। তার বেতন কত? 5,000 টাকা। 5,000 টাকায় একটা ইলিশ মাছও ভালো ভালো একটা ইলিশ মাছও পাওয়া যায় না। 5,000 টাকায় এখন বাংলাদেশে কিচ্ছু হয় না, এই 5,000 টাকা বেতন। বেচারাকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি কেমন আছেন, দেখবেন যে লম্বা আওয়াজ এসে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুখ রেখেছেন। আর যে নাকি মিনিটে হাজার হাজার টাকা কামাচ্ছে তাকে জিজ্ঞেস করবেন এই ভাই কামাই রুজিতে কোনো ই নাই, বরকত টরকত নাই, বরকত উঠে গেছে, বরকতের বাপ মা সব মারা গেছে, দেখবেন যে বরকত নাই, আসলেও সে কামাচ্ছে কিন্তু বরকত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরকত দেখতে চাও, বুখারীর 2,067 নম্বর হাদিস, মুসলিমের 6,365 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হুজুর বলেন মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমাহু, যেই ব্যক্তি নিজের রিজিকে বরকত কামনা করে, বরকত দেখতে চায় আর তার সুনাম দুনিয়ার মাঝে বেঁচে থাক বাঁচিয়ে রাখবে, দুনিয়ার মাঝে নেক নাম বেঁচে থাকবে, এই দুইটা জিনিস কামনা করে, সেই ব্যক্তি যেন আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে, আত্মীয়দের খোঁজ খবর রাখে, আত্মীয়দেরকে যেন সাহায্য সহযোগিতা করে। আল্লাহর কসম আপনি আত্মীয়দের সাহায্য করবেন, আপনি যে টাকা সাহায্য করেছেন তার 10 গুণ আল্লাহ পাক বরকত দান করবেন। আপনি হিসাব করে পাবেন না কোথার থেকে আল্লাহ এই টাকা আসলো, আসারই কথা না, এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যখন 2011 সালে বাড়িতে যাই, 2011 সালেই তো আমি এদেশে আসছি, সেই বছর ইউএসএ তেও কাজ করতাম, তো ইউএসএ আগস্টের 3 তারিখ পর্যন্ত আমি ইউএসএ কাজ করে আসছি, সেই জন্য আমি ওদেশেও ট্যাক্স ফাইল করতে এলিজিবল। তো ট্যাক্স ফাইল অন্যান্য বছর যখন করতাম তখন রিটার্ন পেতাম 3,000-4,000 টাকা। এরপরে ট্যাক্স ফাইল করে আমি দেশে চলে গেলাম। দেশে যাওয়ার পরে অনেকদিন পরে দেশে গেছি, আত্মীয় স্বজনদের গরিবরা আসছে, সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। কিছু টাকা আমার অতিরিক্ত হয়ে গেছে, আমি চিন্তায় পড়ে গেছি, এত টাকা খরচ করে ফেললাম, এখন শেষ দিন পর্যন্ত তো আবার ঋণ করতে হয় কিনা। এই সময়ে আমার সিপিএ তিনি আমাকে কল দিয়েছেন। কল দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি খবর টবর? এবার মনে হয় আরো কমেছে, কারণ এবার তো তিন চার মাস কাজই করতে পারি না। কয়, আল্লাহর রহমত, আপনি বরকত আল্লাহ এমন দিয়েছে, এইবার আপনার রিটার্ন আসছে $14,000। আমি বললাম, হাউ ইজ পসিবল, আমি 9 বৎসরে 4,000-এর উপরে কোনোদিন পাই নাই, এবার 14,000 হইলো কেমনে? তখন আমার রসুলের এই হাদিসের কথা মনে পড়েছে, যে কেউ যদি রিজিকে বরকত দেখতে চাও, সুনাম দুনিয়াতে টিকে থাক দেখতে চাও, সে যেন আত্মীয়তার হক আদায় করে, আত্মীয়দের মন খুশি করে, আত্মীয়দেরকে সাহায্য করে, সহযোগিতা করে। আমার সাথে সাথে এই হাদিসের কথা মনে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষকে বরকত দান করেন। আর দেখুন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, এটা এই নয় যে এক আত্মীয় আপনার সাথে ভালো ব্যবহার করলো, আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, এটা হলো ইকুয়ালিটি ঠিক রাখা হলো। ইকুয়ালিটি যখন নাকি ঠিক রাখা হলো, এটার নাম আত্মীয়তার বন্ধন না, বরং হলো কি, বুখারি শরীফের 5,991 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, হুজুর বলেন, লাইসাল ওয়াসিলু বিল মাকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী কুতিআত রাহিমাহু ওয়াসালাহা। আত্মীয়তার বন্ধন ঠিক রাখার অর্থ এই নয় যে তুমি ইকুয়ালিটি মেনটেন করে চললা, বরং হলো তোমার সঙ্গে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, তুমি তার কাছে এগিয়ে গিয়ে নিজেকে ছোট করে তার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠিত করো, এইটার নাম হলো সিলা রাহিমি। এই জন্য আমি নিজে যদি চলে যাই, যে ক্ষমা চাই তাকে নিজের বন্ধনে নিয়ে আসার চেষ্টা করি, আমি ছোট হব না। কেউ কারো কাছে যদি ক্ষমা চায়, সে কখনো ছোট হয় না, যে ক্ষমা না করে সে হলো ছোট হয়। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগেছে, যদি স্বামী যদি স্ত্রীর কাছে ক্ষমা চান, তাহলে স্ত্রী যদি ক্ষমা করে দিলেন, স্বামী ছোট হয় নাই। যদি স্ত্রী তার কাছে ক্ষমা চান আর স্বামী যদি ক্ষমা না করে, তখন হলো সে ছোট হয়ে গেল। তুমি কেমন মানুষ যে ক্ষমা করতে পারো না, তোমার মধ্যে তো ক্ষমা করার যোগ্যতাই নাই, তোমার মধ্যে কোনো রহম নাই, তোমার মধ্যে আত্মীয়তার বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখার যোগ্যতাই নাই, তোকে বেটা বিয়া করতে বলছিল কে? স্বামী স্ত্রীর মাঝে তো দ্বন্দ্ব হবেই, এটা তো নবীর ঘরেও হয়েছে। এই জন্য মানুষ কেউ কারো কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। আমরা মনে করি, হায় আমি এত বড় মানুষ, ওর কাছে ক্ষমা চাবো কে? ওই না আমার কাছে ক্ষমা চাবে, যে প্রথমে যে ক্ষমা চায় আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। মান তাওয়াদা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে মাথা নিচু করে আল্লাহ তার মাথা উঁচু করে দেন, আর যে মাথা উঁচু করে আল্লাহ তার মাথাকে নিচু করে দেন। কিয়ামতের আলামতগুলোর মাঝে আরেকটি আলামত হলো সুউল মুজাওয়ারা। কিয়ামতের আগে ভালো প্রতিবেশী পাওয়া যাবে না। প্রতিবেশী সব সময় দেখবেন আপনার সঙ্গে একটা দ্বন্দ্ব লাগা রেখেছে, আপনি যে মনের একটা শান্তি আছে, কোথায় যে একটি শান্তি আছে, আপনার যুবতী মেয়ে ঘরে রেখে গেছেন, প্রতিবেশী যদি ভালো হয়, আপনি নিশ্চিন্তায় অফিস করতে পারবেন, নিশ্চিন্তায় ভ্রমণ করতে পারবেন। আর যদি আপনার প্রতিবেশী ভালো না হয়, তাহলে আপনার কোথাও যে মন বসবে না, হায় ছেলে মেয়েগুলোকে রেখে আসছে, না জানি কি হয়, এই দুষ্টটা না জানি কি করে। এই জন্য ভালো প্রতিবেশী পাওয়া, এটা হলো কল্যাণের অন্যতম একটি হলো কল্যাণ। কিন্তু কেয়ামতের আগে এই প্রতিবেশী, ভালো প্রতিবেশী পাওয়া যাবে না। আজকে দেখেন অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করে, আপনি আপনার প্রতিবেশী কেমন, বলবে যে আর ভাই বলেন না, যে বিপদে আছি, বড় বিপদের মাঝে আছি। মসনদে আহমদ ইবনে হাম্বালে বাজ্জারে হাকিমে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, লা তাকুমু সাআত হাত্তা ইয়াযহারু আল ফুহুশ আত-তাফাহুশ ওয়া কতিআতুর রাহিম ওয়া সূউল মুজাওয়ারা, অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীরা প্রতিবেশীদের ব্যবহার খারাপ হয়ে না যাবে, ভালো প্রতিবেশী খুঁজে পাওয়া যাবে না, স্যাটেলাইট দিয়েও ভালো প্রতিবেশী খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখেন এরকম হয়ে গেছে, এক অ্যাপার্টমেন্টে থাকে, পাশাপাশি বাসায় থাকে, মুসলমান একই মসজিদে নামাজ পড়ে, দশ বৎসর হলে একসাথে থাকে, কেউ কাউকে চেনে না, পরিচয় নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নিসাতে ইরশাদ করেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করো, ওয়াল ইয়াতামা ইতিমদের হক আদায় করো, ওয়াল মাসাকিন মিসকিনদের হক আদায় করো, এরপরে ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি, তোমার নিকটতম প্রতিবেশী যারা আছে এই প্রতিবেশীদের হক আদায় করো, এবং সহকর্মী যারা আছে একসঙ্গে অফিসে কাজ করছে তাদের হক আদায় করো, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াসাহিবি বিল জামবি, যানবাহনে ভ্রমণ করতে গিয়ে আপনার পাশের সিটে যে বসেছে তারও হক আদায় করো। সিগারেট নিয়ে এমন ভাবে ধোঁয়া ছাড়ে মনে হয় যে এইটা হলো ধোঁয়ার ফ্যাক্টরি, সুবহানাল্লাহ। এরপরে হলো এমন ভাবে পা ছড়িয়ে বসেছে পাশের ব্যক্তি আর বসতেই পারে না, এমন জোরে জোরে কথা বলে যে তার ডিস্টার্ব হয়। এই জন্য প্রতিবেশী যারা আছে এরাও হলো সাম কাইন্ড অব হলো প্রতিবেশী। দেখেন পৃথিবীর কোনো কনস্টিটিউশনে নেই যে প্রতিবেশীর সাথে কি ব্যবহার করতে হবে, আপনার সহকর্মীর সাথে কি ব্যবহার করতে হবে, আপনার ভ্রমণ সাথীর সাথে কি ব্যবহার করতে হবে, দুনিয়ার কোনো কনস্টিটিউশনে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ আদব আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ইসলাম কতটুকু পরিপূর্ণ ধর্ম, এই প্রতিবেশীর হক সম্পর্কে বুখারী শরীফের 6136 নম্বর হাদিসে, মুসলিমের 47 নম্বর হাদিসে রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, যেই ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাসী সে যেন তার প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী ঘুমিয়ে আছে, আমি জোরে জোরে মিউজিক বাজালাম, তার ঘুম নষ্ট করলাম, বেচারা রাতে কাজ করে আসছে, এরপরে যখন গার্বেজ ফেলবো গার্বেজগুলো ঢেল দিয়ে তার দিকে ফেললাম, সিগারেট খেয়ে সিগারেটের মোতাজাটা তার বাড়ির দিকে ফেললাম, এরপরে সোডা পান করে এই সোডার ক্যানটা তার বাড়ির দিকে আমি ঢিল মেরে ফেলে দিলাম, এগুলো হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়। সেই জন্য এই প্রতিবেশীকে যারা কষ্ট দিবে সে কখনোই মোমেন হতে পারে না। অন্য একটি হাদিসে হুজুর বলেন, আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিন, আমি আল্লাহ, রাসূল বলেন আমি আল্লাহর কসম করে বলছি সে মোমেন নয়, আমি আল্লাহর কসম করে বলছি সে মোমেন নয়, আমি আল্লাহর কসম করে বলছি সে মোমেন নয়, তিনবার শপথ করেছেন রাসূল যে সে মোমেন নয়, সে ইমানদার নয়। স্বভাবতই সাহাবিদের মাঝে কৌতূহল জেগে গেল যে কে এই দুর্ভাগা, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে এই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ, কয় আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, যার ক্ষতির থেকে নিরাপদ নয়, যার অশ্লীল বকাবকির থেকে নিরাপদ নয়, সেই ব্যক্তি কখনোই মোমেন হতে পারে না, কখনোই মোমেন হতে পারে না। অন্য একটি হাদিস, এটিও বুখারী মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি, তোমাদের কেউ অতক্ষণ পর্যন্ত মমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশীকে মহাব্বত না করবে। প্রতিবেশী মুসলমান হোক নন মুসলমান হোক এটা কোনো ব্যাপার নয়, তার হক আদায় করা লাগবে। তিরমিজির হাদিস, তিরমিজির 1944 নম্বর হাদিস, মসনদে আহমদ ইবনে হাম্বলের দ্বিতীয় খণ্ডের 168 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি, আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম বন্ধু বলে বিবেচিত হবে যে তার বন্ধু বান্ধবের সঙ্গে উত্তম, বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের ঠকায় না, তাদের ধোকা দেয় না। অধিকাংশ ধোকা তো মানুষ বন্ধুদের কাছ থেকেই খায়, একদম ভালো ভালো ব্যবহার দেখিয়ে তার কাছ থেকে টাকা হাওলাত নেয়, এমন গায়েব হয়ে গেছে আর জিন্দগিতে তার হদিস পাওয়া যায় না। এরকম ধোকা আমি নিজেও দিয়ে একবার খেয়েছি, এই জন্য এগুলো আমি সাদকা করে দিয়েছি যে আল্লাহ তোকে ওকে মাফ করে দেন যেন। ওয়খাইরুল জিরানি ইনদাল্লাহ খাইরুহুম লিজারিহি, আর আল্লাহ পাকের উত্তম প্রতিবেশী হলো তারাই যারা নাকি এই দুনিয়ার জীবনে তাদের প্রতিবেশীর সঙ্গে উত্তম হবে। দুনিয়ার প্রতিবেশীর সঙ্গে উত্তম হব, আল্লাহর উত্তম প্রতিবেশী বলে গণ্য হব আমরা। হুজুর বলেন যে মাযালা জিবরীলু ইউসিনি বিল জার হাত্তা যানান্তু আন্নাহু সাইউরিসাহু, প্রতিবেশীর হক সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে এত বেশি এত কড়া ভাবে আমাকে আল্লাহ হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফোর্স করেছেন প্রতিবেশীর হক সম্পর্কে, যেন আমি ধারণা করে নিয়েছিলাম প্রতিবেশীকে যেন আমার পৈতৃক সম্পত্তিতে, আমার রেখে যাওয়া সম্পত্তিকে তাদের অংশ নির্ধারণ করে দেওয়া হয় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানা দেন কিনা এই পরিমাণ আমাকে ফোর্স করেছে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিবেশী দান করেছেন। এখন প্রতিবেশী কত দূর এটা হলো প্রশ্ন, কয় ঘর আমার প্রতিবেশী বলে গণ্য হবে। আপনি যেখানে বসতবাড়ি স্থাপন করেছেন এর নর্থের দিকে 40 ঘর, সাউথের দিকে 40 ঘর, ইস্টের দিকে 40 ঘর, ওয়েস্টের দিকে 40 ঘর, এই 120 ঘর হলো আসিয়া, 160 ঘর হলো আপনার জন্য প্রতিবেশীর হুকুম হবে। এর বাইরে যারা আছে তারা প্রতিবেশীর হুকুমের মধ্যে আসবে না। এখন আপনারা হিসাব করে দেখেন আপনাদের বাড়ির থেকে আমার বাড়ি 125-140 ঘর হয় কিনা, যদি হয়ে থাকে এরপরে চিন্তা ভাবনা করে রান্না করলে চিন্তা ভাবনা করেন, লাউটাও হইলেও না মাশা আল্লাহ লাউটাও অনেক প্রতিবেশীর হক আদায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বরকত দান করেন। দেখুন এই প্রতিবেশীর হক আজকে আমরা আদায় করি না, আমরা আত্মীয়র হক আদায় করি না, ছেলেমেয়ের হক আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না, আল্লাহর হক আদায় করি না, রসুলের হক আদায় করি না, আর নিজেকে বড় মোমেন বলে দাবি করে থাকি। আজকে আহলে দিনদের কাছে দিন নাই, যারা আমরা দিনের দিনদারের দাবিদার হয়েছি আজকে আমাদের কাছে দিন নাই, আজকে আমরা দিনের অভিনয় করছি, নাটক করছি দিনের, আসলে দিনদার আমরা নই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এই বিধানগুলো আমাদেরকে মেনে চলা লাগবে, তাহলে কিয়ামতের আলামতের আজকে হলো অশ্লীলতা নগ্নতা বেড়ে যাবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, প্রতিবেশীর ভালো প্রতিবেশী খুঁজে পাওয়া যাবে না, প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ইহুদি প্রতিবেশী ছিল, তিনি যখনই তার বাড়িতে কোনো ভালো রান্না হতো তখন তিনি তার স্ত্রীকে বলতেন যে তুমি কি আমার এই প্রতিবেশী ভাইদের বাসায় কিছু রান্না পাঠিয়েছ, তরকারি পাঠিয়েছ, কারি পাঠিয়েছ? একদিন স্ত্রী গোস্বা হয়ে গেছে যে এরা কি তোমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নাকি, মানুষ এরকম কথা কয় না, তখন তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেছে। তিনি বলতেছেন, আমি আমার নবী আমার পেয়ারা হাবিবকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে তোমরা যখন তরকারি রান্না করো, এই তরকারিতে কিছু ঝোল তোমরা বাড়িয়ে দাও, ঝোল বাড়িয়ে দিয়ে এই তরকারির একটা পোর্শন তোমাদের প্রতিবেশীকে তোমরা গিফট হিসাবে দিয়ে আসো। আমি আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এ বাণী শুনেছি। সুতরাং প্রতিবেশী সে মুসলমান হোক নন মুসলমান হোক, ভালো সম্পর্ক রাখা লাগবে। আমার নেক্সট ডোর একটা একজন হলো মুসলমান, আর একজন হলো ইন্ডিয়ান হিন্দু। আপনারা বিশ্বাস করবেন, আমাদের এই ইন্ডিয়ান হিন্দুর এদের সাথে আমরা আরো ভালো সম্পর্ক রাখি। আমরা যে কোনো জিনিস খাইলে তাদেরকে দেই, এবং তারাও যে কোনো জিনিস তারা জানে, আরব দেশে থেকে আসছে, একজন মহিলা হলো নার্স, কুয়েতে ছিল 5 বছর, মুসলমানদের সম্পর্কে সব জানে, সেই জন্য ভেজিটেবল টেজিটেবল নিয়ে আসলে তার একটা পোর্শন সে আমাদেরকে দেয়। দেখেন, আমি এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করি, তারা যেন বুঝতে পারে যে মুসলমানদের আখলাকটা কত সুন্দর। হতে পারে আল্লাহ পাক আমাদের এই ব্যবহার দেখে একদিন সে ইসলামের দিকে ঝুঁকে যেতে পারে, সেই জন্য আমি তাদের হক বেশি আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক তাদের বহু গুণ আছে যেটা আমাদের অনেক মুসলমানদের মধ্যে পাওয়া যায় না, এই জন্য তাদের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাদের জন্য হেদায়েত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর হাসান উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশে, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আমাদের ফত্তা ভাই এবং আবুল কালাম ভাই, ওনাদের আর এক ভাই জালালউদ্দিন ভাই ইউএসএ থাকেন, ওনার উনিও করোনাতে আক্রান্ত হয়েছেন, তার জন্য আমরা দোয়া করি। আর আমাদের শ্রদ্ধেয় বন্ধুবর আমাদের মনির হুসাইন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন গত 29 সেপ্টেম্বর মঙ্গলবার তাকে একটি কন্যা সন্তান দান করেছেন, এবং এই কন্যা সন্তান দিয়ে আল্লাহ পাক তাকে অঘোষিত সুন্নতের উপর আল্লাহ পাক তুলে দিয়েছেন। অঘোষিত সুন্নত এই জন্য বললাম, আল্লাহর নবীর 4টা কন্যা ছিলেন, তাই না? আর মনির ভাই এটা হলো 4র্থ কন্যা, সেই জন্য অঘোষিত সুন্নত এটি, তাই না? অনাকাঙ্ক্ষিত সুন্নত আল্লাহ দান করেছেন। আপনারা ইনশাআল্লাহ আপনাদের জন্য উনি মিষ্টির ব্যবস্থা করেছেন, আর যারা আগের থেকে আসছেন তাদের আল্লাহ পাক ডবল খাওয়াচ্ছেন। এই জন্য মেয়ের নাম রেখেছেন আসিয়া হুসাইন, মাশা আল্লাহ বিউটিফুল নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিয়সী মহিলার আলোচনা পবিত্র কোরআনের সূরাতুত তাহরিমের 2nd রুকুতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক যেন এই মেয়েটাকে হযরত আসিয়ার মতো বানিয়ে দেন, এই জন্য আমরা দোয়া করি। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والاكرام اله العالمين رب العالمين আমরা দীর্ঘ সময় দিন সম্পর্কে ভাঙা চুরা আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। اله العالمين رب العالمين তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিও, আমাদের মেহরবান পিতা মাতাকে তুমি মাফ করে দিও, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে তুমি মাফ করে দিও, তমাম উম্মতে মুহাম্মাদকে তুমি মাফ করে দিও, জিন্দার গুনাহ মাফ করে দিও, মুর্দার গুনাহ মাফ করে দিও। ইলাহুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাব মাফ করে দিও, আল্লাহ যারা রিসেন্টলি মারা গেছেন ঈমান নিয়ে কবরে গেছেন তাদের কবর আজাব মাফ করে দিও। বিশেষ করে ডক্টর হাসান ইন্তেকাল করেছেন, ওনার কবরে আজাবকে তুমি মাফ করে দিও, কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও। আমাদের মাঝে যারা অসুস্থ তাদের সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো আল্লাহ, বিশেষ করে জালালউদ্দিন ভাই অসুস্থ তাকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। রব্বুল আলামিন তমাম দুনিয়াবাসীকে তুমি করোনা ভাইরাসের এই মহামারীর থেকে হেফাজত করো। ইলাহুল আলামিন তুমি তোমার ঘরের দরজাকে হে আল্লাহ কিছুদিন বন্ধ রাখার পরে আবার দয়া করে খুলে দিয়েছো, আর নতুন করে তোমার ঘরের দরজাগুলোকে তুমি বন্ধ করে দিও না। আল্লাহ তোমার ঘরের দরজাকে আল্লাহ পূর্ণাঙ্গভাবে আল্লাহ তুমি খুলে দেওয়ার ব্যবস্থা করে দিও। ইলাহাল আলামিন, আল্লাহ আমাদের আল্লাহ সন্তানাদিগুলোকে তুমি দিনদার পরহেজগার মুত্তাকি উচ্চ শিক্ষিত আল্লাহ তুমি জগতের শ্রেষ্ঠ মহামনীষী তাদেরকে বানিয়ে দিও, তাদের হাতে আল্লাহ দুনিয়ার পথহারা মানুষদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দিও। ইয়া আল্লাহ আমাদের মনির হুসাইন ভাইয়ের ঘরে যে কন্যাদান করেছ, আসিয়া হুসাইনকে তুমি আল্লাহ তুমি হায়াতে তাইয়েবা দান করো, দীর্ঘ হায়াত দান করো, সুস্থতা দান করো। ইয়া আল্লাহ তুমি এই মেয়েটাকে ইয়া আল্লাহ হযরতে আসিয়ার মতোই তুমি বানিয়ে দিও। ইয়া আল্লাহ তুমি হযরতে আসিয়ার মতো ইয়া আল্লাহ মর্দে মুজাহিদা বানিয়ে দিও। ইয়া আল্লাহ তুমি বারবার হারামাইন শরীফের জিয়ারত আমাদেরকে নসিব করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।